মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
কখন এলি রে, কোথায় গিয়েছিলি?
তাহলে আমার যে কথা সেই কাজ, অর্থাৎ কারো বাড়িতে যাব না,
নইলে বেচারাকে শেয়ালে ছেঁড়াছেঁড়ি করে খাবে।
এই যে একটা প্রকাণ্ড অজগর সাপ, এঁকে বেঁকে প্রায় সমস্ত উঠোন জুড়ে পড়ে আছে।
এই যে দিদি, এদিকে এসো না, এসো না, ওইখানেই দাঁড়িয়ে থাকো, এদিকে এসো না।
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী স্বতন্ত্র বাংলা সাহিত্যের এক ক্লাসিক শ্রীকান্ত। ইন্দ্রনাথ শ্রীকান্ত মাছ চুরি করতে গেছে ভরা গঙ্গায়। শ্রীকান্তকে ডিঙিতে একা রেখে কোথায় চলে গেল ইন্দ্রনাথ? যাওয়ার আগে সাবধান করেই বা গেল কেন? তারা কি নিরাপদে ঘরে ফিরতে পারল? শুনতে থাকুন শ্রীকান্তর দ্বিতীয় পর্ব, শ্রীকান্তর নৈশ অভিযান।
শ্রীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আসে খবরদার দিস নে, খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মতো হয়ে যদি কেউ আসে তবু দিবি নে, বলবি মুখে তোর ছাই দেব, ইচ্ছে হয় নিজে তুলে নিয়ে যা, খবরদার হাতে করে দিতে যাস না যেন, ঠিক আমি হলেও না, খবরদার।
কেন ভাই?
ফিরে এসে বলবো, খবরদার। কিন্তু
বলতে বলতে সে যেমন ছুটে এসেছিল ঠিক তেমনই ছুটে দৃষ্টির বাইরে চলে গেল। এইবার আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কাঁটা দিয়ে খাড়া হয়ে উঠল। মনে হতে লাগলো যেন দেহের প্রতি শিরা উপশিরা দিয়ে বরফ গলা জল বয়ে যাচ্ছে। নিতান্ত শিশুটি নই যে, তার ইঙ্গিতের মানে অনুমান করতে পারিনি। এই নিশুতি রাতের অভিযানে যে ভয় পেয়েছিলাম তা ভাষায় বলা যায় না। মনে হয় ভয় চৈতন্য হারাবার ঠিক শেষ ধাপটিতে এসে পা দিয়েছিলাম। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল পাড়ের ওদিক থেকে কে যেন উঁকি মেরে দেখছি। যেমনি আর চোখে চাই অমনি সেও যেন মাথা নিচু করে। সময় আর কাটে না, ইন্দ্র যেন কত যুগ হল চলে গেছে আর ফিরছে না। হঠাৎ মনে হল যেন মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। পৈতেটা বুড়ো আঙুলে শতপাক পেঁচিয়ে নিয়ে মুখ নিচু করে কান পেতে থাকলাম। কণ্ঠস্বর ক্রমশ স্পষ্টতর হলে বেশ বুঝলাম দুই তিনজন লোক কথাবার্তা বলতে বলতে এদিকেই আসছে। হ্যাঁ, একজন ইন্দ্র এবং আর অপর দুজন হিন্দুস্থানি। কিন্তু সে যাই হোক, তাদের মুখের দিকে চাইবার আগে ভালো করে দেখে নিলাম চাঁদের আলোয় তাদের ছায়া পড়ছে কিনা। কারণ এই চরম সত্য কথাটা ছেলেবেলা থেকেই জানতাম যে তেনাদের ছায়া থাকে না।
না না না, ওই যে ছায়া, অস্পষ্ট হোক তবুও ছায়া।
যাক, যারা এলো তারা অসাধারণ ক্ষিপ্রতার সঙ্গে বিশাল মাছগুলিকে নৌকা থেকে তুলে জালের মতো এক প্রকার কাপড়ের টুকরো বেঁধে ফেলল, এবং তার পরিবর্তে ইন্দ্রের হাতে যা গুঁজে দিল তারা একটা টুম করে একটুখানি মৃদু মধুর শব্দ করে নিজেদের পরিচয়টাও আমার কাছে সম্পূর্ণ গোপন করে গেল না। ইন্দ্র নৌকা খুলে দিল কিন্তু স্রোতে ভাসাল না। ধার ঘেঁষে প্রবাহের প্রতিকূলে লগি ঠেলে ধীরে ধীরে এগোতে লাগল। আমি কোনো কথা বললাম না, কারণ আমার মন তখন তার বিরুদ্ধে ঘৃণায় ও কি এক প্রকারের অভিমানে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ছি ছি ছি, এমনি করে সে টাকা সংগ্রহ করল? এতক্ষণ এই মাছ চুরি ব্যাপারটা আমার মনের মধ্যে বেশ স্পষ্ট চুরির আকারে স্থান পায়নি, কেননা ছেলেবেলায় টাকা কড়ি চুরিটাই যেন শুধু বাস্তবিক চুরি, আর সব অন্যায় বটে, কিন্তু কেমন করে যেন সেসব ঠিক চুরি নয়। এমনি একটা অদ্ভুত ধারণা প্রায় সব ছেলেরই থাকে, আমারও তাই ছিল। না হলে এই টুং শব্দটি কানে যাওয়া মাত্র এতক্ষণের এত বীরত্ব, এত পুরুষ, সমস্তই এক মুহূর্তে এমন শুকনো ঘাসের মতো ঝরে পড়ত না। সে যদি মাছগুলো গঙ্গার জলে ফেলে দিত, কিংবা আর যাই করুক, শুধু টাকা কড়ির সঙ্গে এ সংস্রব না ঘটাত, তাহলে আমাদের এই মৎস্য সংগ্রহের অভিযানটিকে কেউ চুরি বললে রাগে বোধহয় তার মাথাটাই ফাটিয়ে দিতাম, এবং সে তার ন্যায্য প্রাপ্য পেয়েছে বলেই মনে করতাম। কিন্তু ছিছি, এ কি, এ কাজ তো জেলখানার কয়েদিরা করে।
তুই একটুও ভয় পাস না রে শ্রীকান্ত?
না,
কিন্তু তুই ছাড়া আর কেউ ওখানে বসে থাকতে পারত না, তা জানিস? তোকে আমি খুব ভালোবাসি, আমার এমন বন্ধু আর একটিও নেই। আমি যখন আসব তখন শুধু তোকে ডেকে আনব, কেমন?
আমি জবাব দিলাম না, কিন্তু এই সময় তার মুখের উপর সদ্য মেঘমুক্ত চাঁদের যে আলোটুকু পড়ল, তাতে মুখখানি কি যে দেখালো! আমি এতক্ষণে সব রাগ অভিমান হঠাৎ ভুলে গেলাম। জিজ্ঞাসা করলাম,
আচ্ছা ইন্দ্র, তুমি কখনো এই সব দেখেছো?
কি সব?
এই যারা মাছ চাইতে আসে।
না ভাই, দেখিনি, লোকে বলে তাই শুনেছি।
আচ্ছা, তুমি এখানে একলা আসতে পারো?
আমি তো একলাই আসি।
সে কি ভয় করে না?
না, রাম নাম করি, কিছুতেই তারা আসতে পারে না। আচ্ছা, রাম নাম কি সোজা রে? তুই যদি রাম নাম করতে করতে সাপের মুখ দিয়ে চলে যাস, তবু তোর কিছু হবে না। সব দেখবি ভয় ভয় পথ ছেড়ে দিয়ে পালাবে, কিন্তু ভয় করলে হবে না শ্রীকান্ত, তাহলেই তারা টের পাবে এ শুধু চালাকি করছে। তারা সব অন্তর্যামী কিনা।
বালুর চর শেষ হয়ে আবার কাঁকুরের পাড় শুরু হল। ওপারের চেয়ে এপারে স্রোত অনেক কম, বরঞ্চ এইখানটায় মনে হল স্রোত যেন উল্টো মুখে চলেছে। ইন্দ্র লগি তুলে বৈঠা হাতে করে বলল,
ওই যে সামনে বনের মতো দেখাচ্ছে, আমাদের ওর ভেতর দিয়ে যেতে হবে, ওইখানে আমি একবার নেবে যাব, যাবো আর আসবো, কেমন?
আচ্ছা,
অনিচ্ছা সত্ত্বেও বললাম, কারণ না বলবার পথ তো এক প্রকার নিজেই বন্ধ করে দিয়েছি। আবার ইন্দ্র আমার নির্ভীকতা সম্বন্ধে বোধ করি নিশ্চিত হয়েছে, কিন্তু কথাটা আমার ভালো লাগল না। এখান থেকে ওই জায়গাটা এমন জঙ্গলের মতো অন্ধকার দেখাচ্ছিল যে এইমাত্র রাম নামের অসাধারণ মাহাত্ম্য শোনা সত্ত্বেও ওই অন্ধকার বুড়ো বটগাছের নিচে নৌকার ওপর একা বসে এত রাতে রাম নামের শক্তি সামর্থ্য যাচাই করতে আমার এতটুকু প্রবৃত্তি হল না, এবং তখন থেকেই গা ছমছম করতে লাগল। জিজ্ঞাসা করলাম,
আচ্ছা, ডিঙি বেঁধে ওপরে ওঠবার তো ঘাট নেই, তুমি যাবে কি করে?
ওই যে বটগাছ, ওর পাশেতেই একটা সরু ঘাট আছে।
কিছুক্ষণ থেকে কেমন একটা দুর্গন্ধ মাঝে মাঝে হাওয়ার সঙ্গে নাকে আসছিল, যত এগোচ্ছিলাম ততই সেটা বাড়ছিল। এখন হঠাৎ একটা দমকা বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধটা এমন বিকট হয়ে নাকে লাগলো যে অসহ্য মনে হল। নাকে কাপড় চাপা দিয়ে বললাম,
নিশ্চয় কিছু পচেছে ইন্দ্র।
মরা, আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কিনা, সবাই তো পোড়াতে পারে না, মুখে একটুখানি আগুন ছুঁয়ে ফেলে দিয়ে যায়, শিয়াল কুকুরে খায় আর পচে, তারই অত গন্ধ।
কোনখানে ফেলে দিয়ে যায় ভাই?
ওই হোথা থেকে হেথা পর্যন্ত, সবটাই শ্মশান কিনা, যেখানে হোক ফেলে রেখে ওই বটতলার ঘাটে চান করে বাড়ি চলে যায়। আরে দূর, ভয় কি রে,
ও শিয়ালে শিয়ালে লড়াই করছে। আচ্ছা আয় আয়, আমার কাছে এসে বসতো, আয়।
আমার গলা দিয়ে স্বর ফুটল না, কোনো মতে হামাগুড়ি দিয়ে তার কোলের কাছে গিয়ে বসে পড়লাম। সে ক্ষণকালের জন্য আমাকে একবার স্পর্শ করে হেসে বলল,
ভয় কি শ্রীকান্ত, কত রাত্রিরে একা একা আমি এই পথে যাই আসি, তিনবার রামনাম করলে কার সাধ্যি কাছে আসে।
তাকে স্পর্শ করে দেহটাতে যেন একটু সাড়া পেলাম, অস্ফুটে বললাম,
না না ভাই, না না না, তোমার দুটি পায়ে পড়ি, এখানে কোথাও নেব না, সোজা সোজা বেরিয়ে চলো।
না শ্রীকান্ত, একটিবার যেতেই হবে, এই কটি টাকা না দিলেই নয়, তারা পথ চেয়ে বসে আছে রে, আমি তিন দিন আসতে পারিনি।
টাকা কাল দিও না ভাই।
না ভাই, অমন কথাটি বলিস না, আমার সঙ্গে তুইও চল, কিন্তু শ্রীকান্ত কারুকে একথা বলিস না যেন।
না।
তাকে তেমনি স্পর্শ করে পাথরের মতো বসে রইলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু হাত বাড়িয়ে যে জল নেব কি নড়াছড়ার কোনো প্রকার চেষ্টা করব, এ সাধ্যই আমার আর ছিল না। গাছের ছায়ার মধ্যে এসে পড়ায় অদূরেই সেই ঘাটটি চোখে পড়ল, যেখানে আমাদের নামতে হবে তার উপর গাছপালা নেই। স্থানটি ম্লান জ্যোৎস্নালোকেও বেশ আলোকিত হয়ে আছে, দেখে অত দুঃখেও একটু আরাম হল। পাছে ঘাটের কাঁকড়ে ডিঙি ধাক্কা না খায় এই জন্য ইন্দ্র আগেই মুখের কাছে সরে এল, এবং লাগতে না লাগতে লাফিয়ে পড়েই একটা ভয় জড়িত স্বরে বলে উঠল, ইস, আমিও তার পিছনেই ছিলাম। সুতরাং দুজনেই প্রায় এক সময় সেই বস্তুটির উপর দৃষ্টিপাত করলাম, দেখেই আঁতকে উঠলাম আমি। অকাল মৃত্যু বোধহয় আর কখনো তেমন করুণ ভাবে আমার চোখে পড়েনি। একটা গৌরবর্ণ ছয় সাত বছরের হৃষ্টপুষ্ট বালক, তার সর্বাঙ্গ জলে ভাসছে, শুধু মাথাটা ঘাটের ওপর। শেয়ালরা বোধহয় জল থেকে তাকে এইমাত্র তুলছিল, শুধু আমরা হঠাৎ এসে পড়ায় কাছেই কোথাও অপেক্ষা করে আছে। খুব সম্ভব তিন চার ঘন্টার বেশি তার মৃত্যু হয়নি। মুখ তুলে দেখি ইন্দ্রের দুই চোখ বেয়ে বড় বড় অশ্রুর ফোঁটা ঝরে পড়ছে। সে বলল,
তুই একটু সরে দাঁড়া শ্রীকান্ত, আমি এ বেচারাকে ডিঙিতে তুলে ওই চড়ার ঝাউবনের মধ্যে জলে রেখে আসি।
চোখের জল দেখা মাত্র আমার চোখেও জল আসছিল ঠিকই, কিন্তু ছোঁয়াছুঁয়ে প্রস্তাবে আমি একেবারে সংকুচিত হয়ে পড়লাম। পরের দুঃখে ব্যথা পেয়ে চোখের জল ফেলা সহজ নয়, তা অস্বীকার করি না, কিন্তু তাই বলে সেই দুঃখের মধ্যে নিজের দুহাত বাড়িয়ে নিজেকে জড়াতে যাওয়া, সে যে ঢের বেশি কঠিন কাজ, তখন ছোট বড় কত জায়গাতেই না টান ধরে। একে তো জন্মগত সংস্কার বশত মৃতদেহ স্পর্শ করাকেই একটা ভীষণ কঠিন ব্যাপার বলে ভাবতে শিখেছি, এতে কতই না শাস্ত্রীয় বিধিনিষেধের বাঁধাবাঁধি, কতই না রকমারি কাণ্ডের ঘটা, তার উপর এ কোন রোগের মরা, কার ছেলে, কি জাত, কিছুই না জেনে এবং মরবার পর এই ছোকরা ঠিকমতো প্রায়শ্চিত্ত করে ঘর থেকে বার হয়েছিল কিনা সে খবরটা পর্যন্ত না নিয়েই বা একে স্পর্শ করা যায় কিভাবে। কুণ্ঠিত হয়ে যেই জিজ্ঞাসা করলাম,
কি জাতের মরা, তুমি ছোঁবে?
ইন্দ্র সরে এসে এক হাত তার ঘাড়ের তলায় এবং অন্য হাত হাঁটুর নিচে দিয়ে তাকে স্বচ্ছন্দে তুলে নিয়ে বলল,
নইলে বেচারাকে শেয়ালে ছেঁড়াছেঁড়ি করে খাবে। আহা, মুখে এখনো এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে।
বলে নৌকার যে তক্তাখানের ওপর একটু আগে আমি শুয়ে পড়েছিলাম তারই ওপর তাকে শুয়ে নৌকা ঠেলে দিয়ে নিজেও চড়ে বসল। বলল,
মরার কি জাত থাকে রে?
কেন থাকবে না?
আরে এই যে মরা, মরার আবার জাত কি? এই যেমন আমাদের ডিঙিটা,
এর কি জাত আছে? আম গাছ, জাম গাছ যে কাঠেরই তৈরি হোক, এখন এ শুধুমাত্র ডিঙি। কেউ কে এখন আর একে আম গাছ জাম গাছ বলবে? বুঝলি, এও তেমনি।
দৃষ্টান্তটি যে নেহাত ছেলে মানুষের মতো এখন তা জানি, কিন্তু অন্তরের মধ্যে এও তো অস্বীকার করতে পারি না, কোথায় যেন একটা অতি তীক্ষ্ণ সত্য এরই মধ্যে লুকিয়াছে। মাঝে মাঝে এমন খাঁটি কথা হেন্দ্রনাথ অনায়াসে বলতে পারত, তাই আমি অনেক সময় ভেবেছি ওই বয়সে কারো কাছে কিছুমাত্র শিক্ষা না নিয়ে, বরঞ্চ প্রচলিত শিক্ষা সংস্কারকে অতিক্রম করে এইসব তত্ত্ব সে পেত কোথায়। এখন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গেই এর উত্তরটাও যেন পেয়েছি বলে মনে হয়। কপটতা ইন্দ্রের মধ্যেই ছিল না, জেনে হোক কিংবা না জেনেই হোক, অসত্যকে ইন্দ্র যখন তার অন্তরের মধ্যে কোনো দিন স্থান দেয়নি, তখন তার বিশুদ্ধ বুদ্ধি যে মঙ্গল এবং সত্যকেই পাবে তা তো বিচিত্র নয়। কিন্তু তার পক্ষে বিচিত্র না হলেও কারো পক্ষেই যে বিচিত্র নয় এমন কথা বলছি না। ঠিক এই উপলক্ষে আমার নিজের জীবনেই তার যে প্রমাণ পেয়েছি তা বলবার লোভ এখানে সংবরণ করতে পারছি না। এই ঘটনা 10-12 বছর পরে হঠাৎ একদিন সন্ধ্যের মুখে সংবাদ পাওয়া গেল যে একটি বুড়ি ব্রাহ্মণী ও পাড়ায় সকাল থেকে মরে পড়ে আছেন। কোনো মতেই তার সৎকারে লোক জোটেনি। না জোটবার কারণ এই যে তিনি কাশী থেকে ফেরার পথে রোগগ্রস্ত হয়ে এই শহরেই রেলগাড়ি থেকে নেমে পড়েন এবং সামান্য পরিচয় সূত্রে যার বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করে এই 2 রাত থেকে আজ সকালে প্রাণ ত্যাগ করেছেন তিনি বিলেত ফেরত, এবং সে সময় এক ঘরে। এটাই বৃদ্ধার অপরাধ যে তাকে নিতান্ত নিরুপায় অবস্থায় এই এক ঘরের বাড়িতে মরতে হয়েছে। যাই হোক, সৎকার করে পরদিন সকালে ফিরে এসে দেখা গেল প্রত্যেকেরই বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে। শুনতে পাওয়া গেল গত রাতে 11টা পর্যন্ত হারিকেন লণ্ঠন হাতে সমাজপতিরা বাড়ি বাড়ি ঘুরে বেড়িয়েছেন এবং স্থির করে দিয়েছেন যে
এই অত্যন্ত শাস্ত্রবিরুদ্ধ অপকর্ম, মানে ওই বৃদ্ধা দাহ করার জন্য এই কুলাঙ্গারদের কেশচ্ছেদ করতে হবে, ঘাট মানতে হবে এবং এমন একটা বস্তু সর্বসমক্ষে ভোজন করতে হবে যা খাদ্য না হলেও সুপবিত্র।
এতে আমাদের কোনই হাত নেই, কারণ জীবিত থাকতে তো আমরা অশাস্ত্রীয় কাজ সমাজের মধ্যে কিছুতেই ঘটতে দিতে পারব না।
আমরা নিরুপায় হয়ে ডাক্তারবাবু শরণাপন্ন হলাম। এই আধুনিক মনের ডাক্তারবাবুই তখন শহরের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক এবং বিনা দক্ষিণায় বাঙালির বাড়িতে চিকিৎসা করতেন। আমাদের কাহিনী শুনে ডাক্তারবাবু ক্রোধে জ্বলে উঠে জানিয়ে দিলেন যে
যারা এরকম নির্যাতন করছেন তাদের বাড়ির কেউ চোখের সামনে বিনা চিকিৎসায় মরে গেলেও আমি সেদিকে আর চেয়ে দেখব না।
কে এই কথা সমাজপতিদের জানাল তা জানি না, কিন্তু দিন শেষ হবার আগেই শুনলাম
কেশচ্ছেদের আবশ্যকতা নেই, শুধু ঘাট মেনে সেই সুপবিত্র পদার্থটা ভক্ষণ করলেই হবে।
আমরা এই প্রস্তাব স্বীকার না করায় পরদিন প্রাতঃকালে শুনলাম
ঘাট মানলেই হবে, ওটা না হয় নাই খেল।
আমরা এটাও অস্বীকার করায় শোনা গেল আমাদের এই প্রথম অপরাধ বলে তারা এমনিই মার্জনা করেছেন, প্রায়শ্চিত্ত করবার আবশ্যকতা নেই। কিন্তু ডাক্তারবাবু বললেন
প্রায়শ্চিত্তের আবশ্যকতা নেই বটে, কিন্তু তারা যে এই 2 দিন এদের কষ্ট দিয়েছেন সেই জন্য যদি প্রত্যেকে এসে ক্ষমা প্রার্থনা করে না যান তাহলে আমার যে কথা সেই কাজ, অর্থাৎ কারো বাড়িতে যাব না।
তারপর সেই সন্ধেবেলাতেই ডাক্তারবাবুর বাড়িতে একে একে বৃদ্ধ সমাজপতিদের শুভাগমন হয়েছিল। আশীর্বাদ করে তারা কি কি বলেছিলেন তা অবশ্য শুনতে পায়নি, কিন্তু পরদিন ডাক্তারবাবুর আর রাগ ছিল না, আর আমাদের তো প্রায়শ্চিত্ত করতে হয়ইনি। যাক, কি কথায় এসে পড়ল। যাই হোক, আমি নিশ্চয় জানি, যারা জানেন না তারা এই নামধামহীন বিবরণটির মধ্যে সমস্ত সত্যিটাই উপলব্ধি করবেন। আমার বলবার মূল বিষয়টি এই যে, ইন্দ্র ওই বয়সে নিজের অন্তরের মধ্যে যে সত্যটি সাক্ষাৎ পেয়েছিল, কত বড় বড় সমাজপতিরা অতটা প্রাচীন বয়স পর্যন্ত তার কোনো তত্ত্বই পাননি, এবং ডাক্তারবাবু সেদিন অমন করে তাদের শাস্ত্রজ্ঞানের চিকিৎসা না করে দিলে কোনোদিন এ ব্যাধি থেকে তাদের উদ্ধার হতো কিনা তা ভগবানই জানেন। চড়ার উপর এসে বনঝাউয়ের অন্ধকারের মধ্যে অর্ধেক জলে ডোবা সেই অপরিচিত শিশুর দেহটিকে ইন্দ্র যখন অপূর্ব মমতার সঙ্গে রেখে দিল, তখন রাত আর বেশি বাকি নেই। কিছুক্ষণ ধরে সে সেই সবের পানে মাথা ঝুঁকিয়ে থেকে অবশেষে যখন মুখ তুলে চাইল, তখন আবছা চাঁদের আলোয় তার মুখের যতটুকু দেখা গেল তাতে অত্যন্ত ম্লান, অথচ কোনো অজানা কিছুর অপেক্ষা করে থাকলে যেমন দেখায়, তার শুকনো মুখে ঠিক সেই ভাব প্রকাশ পেল।
ইন্দ্র, এইবার চলো।
কোথায়?
এই যে বললে, কোথায় যাবে?
থাক, আজ আর না।
বেশ, তাই ভালো ভাই, চলো চলো আমরা বাড়ি যাই, চলো।
এ কথার উত্তরে ইন্দ্র আমার মুখের দিকে চেয়ে প্রশ্ন করল,
হ্যাঁ রে শ্রীকান্ত, মরলে মানুষ কি হয় তুই জানিস?
না ভাই, জানি না, তুমি বাড়ি চলো। তারা সব স্বর্গে যায় ভাই, সব স্বর্গে যায়। এবার তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাড়ি রেখে এসো, চলো।
সবাই তো স্বর্গে যেতে পায় না রে, তাছাড়া খানিকক্ষণ সবাইকেই এখানে থাকতে হয়। দেখ, আমি যখন ওকে জলের উপর শুইয়ে দিচ্ছিলাম, তখন সে চুপি চুপি স্পষ্ট বললে, ভাইয়া।
কেন কেন ভয় দেখাচ্ছ ভাই? আমি অজ্ঞান হয়ে যাব।
ইন্দ্র কোনো কথা বলল না, অভয়ও দিল না। ধীরে ধীরে বোটে হাতে করে নৌকা ঝাউবন থেকে বার করে ফেলল এবং সোজা বইতে লাগল। মিনিট দুই নিঃশব্দে থেকে গম্ভীর মৃদু স্বরে বলল,
শ্রীকান্ত, মনে মনে রাম নাম কর, সে নৌকা ছেড়ে যায়নি, আমার পেছনেই বসে আছে।
পেছনে? পেছনে?
কখন যে ভয়ে অজ্ঞান হয়ে সেই নৌকায় মুখ গুঁজে পড়েছিলাম তার মনে নেই। যখন চোখ মেলে তাকালাম তখন অন্ধকার নেই, নৌকা কিনারায় লাগানো। ইন্দ্র আমার পায়ের কাছে বসেছিল, বলল,
এইটুকু হেঁটে যেতে হবে শ্রীকান্ত, উঠে বস।
পা আর চলে না, এমন করে গঙ্গার ধার ধরে চলে সকালবেলা লাল চোখ ও শুকনো ম্লান মুখে বাড়ি ফিরে এলাম। একটা একটা হইচই পড়ে গেল। সবাই সমস্বরে এমনই অভ্যর্থনা করে উঠল যে আমার হৃৎপিণ্ড থেমে যাবার উপক্রম হল। যতীনদা প্রায় আমার সমবয়সী, অতএব তার আনন্দটাই সবচেয়ে বেশি। সে কোথা থেকে ছুটে এসে উন্মত্ত চিৎকার করে উঠল,
এসেছে শ্রীকান্ত, এই এলো, মেজদা মেজদা এসেছে,
বলে বাড়ি ফাটিয়ে আমার আগমন বার্তা ঘোষণা করে দিল এবং মুহূর্ত বিলম্ব না করে পরম সমাদরে আমার হাত ধরে টেনে এনে বৈঠকখানার পাপোশের উপর দাঁড় করিয়ে দিল। সেখানে মেজদা গভীর মনোযোগের সঙ্গে পাশের পড়া পড়ছিলেন,
ইউরোপ এবং অস্ট্রেলিয়া, তাহলে সাতটি মহাদেশ পৃথিবীতে আছে।
মুখ তুলে একবার মাত্র আমার প্রতি দৃষ্টিপাত করে পুনশ্চ পড়ায় মন দিলেন, অর্থাৎ বাঘ শিকার হস্তগত করে নিরাপদে বসে যেরকম অবহেলার সঙ্গে অন্যদিকে চেয়ে থাকে তারও ঠিক সেই ভাব। শাস্তি দেওয়ার এত বড় মহেন্দ্র যোগ তাঁর ভাগ্যে আর কখনো ঘটেছে কিনা সন্দেহ। মিনিটখানেক চুপচাপ। সারা রাত বাইরে কাটিয়ে এলে দুই কান এবং গাল দুটির ওপর কি কি ঘটনা ঘটবে তা আমি জানতাম, কিন্তু আজ যে দাঁড়াতে পারি না, অথচ কর্মকর্তারও ফুরসত নেই, তাঁরও যে আবার পাশের পড়া। আমাদের এই মেজ দাদাটিকে আপনারা বোধ করি এত শীঘ্র ভুলে যাননি, সে যে যার কঠোর তত্ত্বাবধানে কাল সন্ধেবেলা আমরা পড়াশোনা করছিলাম এবং ক্ষণেক পরেই যার সুগম্ভীর আ-ও চিৎকারে ও সেজবাতি উল্টানোর চোটে গতরাতের সেই ডি রয়্যাল বেঙ্গলকেও দিশাহারা হয়ে একেবারে ডালিমতলায় ছুটে পালাতে হয়েছিল সেই তিনি।
পাঁজিটা একবার দেখ দেখি রে সতীশ, এবেলা আবার বেগুন খেতে আছে নাকি?
বলতে বলতে পাশের দরজা ঠেলে পিসিমা ঘরে পা দিয়েই আমাকে দেখে অবাক হয়ে গেলেন।
কখন এলি রে, কোথায় গিয়েছিলি? ধন্য ছেলে বাবা তুমি, সারা রাতটা ঘুমুতে পারিনি, ভেবে মরি সেই যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি বেরিয়ে গেল, আর দেখা নেই, না খাওয়া না দাওয়া, কোথা ছিলি বলতো হতভাগা? মুখ কালিবর্ণ, চোখ রাঙা, ছলছল করছে, বলি জ্বর টর হয়নি তো? কই, কাছে আয় তো গা দেখি।
একসঙ্গে এতগুলো প্রশ্ন করে পিসিমা নিজেই এগিয়ে এসে আমার কপালে হাত দিয়ে বলে উঠলেন,
যা ভেবেছি তাই, এই যে বেশ গা গরম হয়েছে, এমন সব ছেলের হাত পা বেঁধে জল বিছুটি দিলে তবে আমার রাগ যায়, তোমাকে বাড়ি থেকে একেবারে বিদায় করে তবে আমার কাজ। চল ঘরে গিয়ে শুবি, আয় হতভাগা ছোঁড়া।
বলে তিনি বেগুন খাওয়ার প্রশ্ন ভুলে গিয়ে আমার হাত ধরে কোলের কাছে টেনে নিলেন। মেজদা জলদগম্ভীর কণ্ঠে সংক্ষেপে বললেন,
ও এখন যেতে পারবে না।
কেন, কি করবে ও? না না, এখন আর পড়তে হবে না, আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমোক, আয় আমার সঙ্গে।
বলেই পিসিমা আমাকে নিয়ে চলবার উপক্রম করলেন, কিন্তু শিকার যে হাতছাড়া হয়। মেজদা স্থান কাল ভুলে প্রায় চিৎকার করে আমাকে ধমক দিয়ে উঠলেন,
এই খবরদার, যাসনে বলছি শ্রীকান্ত।
পিসিমা পর্যন্ত যেন একটু চমকে উঠলেন, তারপরে মুখ ফিরিয়ে মেজদার দিকে চেয়ে শুধু বললেন,
সতে।
পিসিমা অত্যন্ত রাশভারী লোক, বাড়ি শুদ্ধ সবাই তাকে ভয় করত, মেজদা সে চাহনির সামনে ভয়ে একেবারে জড়সড় হয়ে উঠল। আবার পাশের ঘরে বর্দা বসেন, কথাটা তাঁর কানে গেলে আর রক্ষা থাকত না। পিসিমার একটা স্বভাব আমরা চিরদিন লক্ষ্য করে আসছি, কখনো কোনো কারণেই তিনি চেঁচামেচি করে লোক জড়ো করে তুলতে ভালোবাসতেন না, হাজার রাগ হলেও তিনি জোরে কথা বলতেন না। তিনি বললেন,
তাই বুঝি ও দাঁড়িয়ে এখানে, দেখ সতীশ, যখন তখন শুনি তুই ছেলেদের মারধর করিস, আজ থেকে কারো গায়ে যদি তুই হাত দিয়েছিস বলে আমি জানতে পারি, এই থামে বেঁধে চাকর দিয়ে তোকে আমি বেদ দেওয়াবো। বেহায়া, নিজে ফি বছর ফেল হচ্ছে ও আবার যায় পরকে শাসন করতে, কেউ পড়ুক না পড়ুক কারোকে তুই জিজ্ঞাসা পর্যন্ত করতে পারবি নে।
বলে তিনি আমাকে নিয়ে যে পথে এসেছিলেন সেই পথে বার হয়ে গেলেন। মেজদা মুখ কালি করে বসে রইলেন, এ আদেশ অবহেলা করবার সাধ্য বাড়িতে কারো নেই, সে কথা মেজদা ভালো করেই জানত। আমাকে সঙ্গে করে পিসিমা তার নিজের ঘরের মধ্যে এনে কাপড় ছাড়িয়ে দিলেন এবং পেট ভরে গরম গরম জিলাপি খাইয়ে বিছানায় শুয়ে দিয়ে বললেন,
মরলেই আমার হাড় জুড়ায়।
এই কথা জানিয়ে দিয়ে বাইরে থেকে শিকল বন্ধ করে চলে গেলেন। মিনিট পাঁচেক পরেই খুট করে সাবধানে শিকল খুলে ছোড়দা হাঁপাতে হাঁপাতে এসে আমার বিছানার উপর উপুড় হয়ে পড়ল। আনন্দের আতিশয্যে প্রথমটা সে কথা বলতেই পারল না, একটুখানি দম নিয়ে ফিস ফিস করে বলল,
এই শ্রীকান্ত,
মেজদাকে মা কি হুকুম দিয়েছে জানিস? আমাদের কোনো কথায় তার থাকবার জোটই নেই। তুই আমি জোতে এক ঘরে পড়ব, মেজদা অন্য ঘরে। আমাদের পুরনো পড়া বর্দা দেখবেন, ওকে আর আমরা কেয়ারি করব না
বলে সে দুই হাতের বুড়ো আঙুল এক করে সবেগে আন্দোলিত করে দিল। যতীনদাও পিছনে পিছনে এসে হাজির হয়েছিল। সে তার কৃতিত্বের উত্তেজনায় একেবারে অধীর হয়ে উঠেছিল এবং ছোটদাকে এই শুভ সংবাদ দিয়ে সেই এখানে এনেছিল। প্রথমে সে খুব খানিকটা হেসে নিল। হাসি থামলে নিজের বুকে বারবার করাঘাত করে বলল,
আমি আমি আমার জন্যই তো হলো জানো, ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে কি মা হুকুম দিত? হাই ছোটদা, তোর কলের লাট্টুটা কিন্তু আমাকে দিতে হবে, তা বলে দিচ্ছি।
আচ্ছা দিলুম, নিগে যা আমার ডেস্ক থেকে
বলে ছোটদা তৎক্ষণাৎ হুকুম দিয়ে ফেলল। কিন্তু এই লাট্টুটা বোধ করি সে ঘণ্টাখানেক আগে পৃথিবীর বিনিময়ও দিতে পারত না, এমনই মানুষের স্বাধীনতার মূল্য, এমনই মানুষের ব্যক্তিগত ন্যায্য অধিকার লাভ করার আনন্দ। আজ আমার কেবলই মনে হচ্ছে ছোটদের কাছেও তার অপার দাম এক বিন্দু কম নয়। মেজদা দাদা হওয়ার অধিকারে স্বেচ্ছাচারে ছোটদের যে সমস্ত অধিকার গ্রাস করে বসেছিল তাকেই ফিরে পাবার সৌভাগ্যে ছোটদা তার প্রাণের সমান দামি প্রিয় লাট্টুটিকেও অসংখ্যে হাতছাড়া করে ফেলল। সত্যি তো মেজদার অত্যাচারের আর সীমা ছিল না। রবিবারে দুপুর রোদে এক মাইল পথ হেঁটে গিয়ে তার তাস খেলার বন্ধু ডেকে আনতে হতো। গ্রীষ্মের ছুটির দিনে তার দুপুর ঘুমে সমস্ত সময়টা পাখার বাতাস করতে হতো। শীতে রাতে তিনি লেপের মধ্যে হাত পা ঢুকিয়ে কচ্ছপের মতো বসে বই পড়তেন, আর আমাদের কাছে বসে তার বইয়ের পাতাটি উল্টে দিতে হতো। এমনি সমস্ত অত্যাচার, অথচ না বলবার জো নেই, কারো কাছে অভিযোগ করবার সাধ্য পর্যন্ত নেই। ঘুণাক্ষরে জানতে পারলেও তৎক্ষণাৎ হুকুম করে বসতেন,
এসব তোমার জিওগ্রাফি আনো, আমি পুরনো পড়া দেখি। আর যতীন, যাও একটা ভালো দেখে ঝাউয়ের ছড়ি ভেঙে আনো, যাও।
অর্থাৎ প্রহার অনিবার্য, অতএব আনন্দের মাত্রাও যে এদের বাড়াবাড়িতে গিয়ে পড়বে তাও আশ্চর্যের বিষয় নয়। কিন্তু সে যতই হোক আপাতত তাকে স্থগিত রাখা আবশ্যক, কারণ স্কুলের সময় হচ্ছে, আমার জ্বর, সুতরাং কোথাও যেতে হবে না। মনে পড়ে সেই রাত্রেই জ্বরটা প্রবল হয়েছিল এবং সাত আট দিন পর্যন্ত আমি শয্যাগত ছিলাম। তার কতদিন পরে স্কুলে গিয়েছিলাম এবং আরও যে কতদিন পরে ইন্দ্রের সঙ্গে আবার দেখা হয়েছিল তা ঠিক মনে নেই, কিন্তু সেটা যে অনেক দিন পরে এ কথা মনে আছে। সেদিন শনিবার স্কুল থেকে সকাল সকাল ফিরেছি। গঙ্গার তখন জল মরতে শুরু করেছে। তারই সংলগ্ন একটা নালার ধারে বসে ছিপ দিয়ে ট্যাংরা মাছ ধরতে বসেছি। অনেকেই ধরছে, হঠাৎ চোখে পড়ল কে একজন অদূরে একটা সর ঝাড়ের আড়ালে বসে টপাটপ মাছ ধরছে। লোকটিকে ভালো দেখা যায় না, কিন্তু তার মাছ ধরা দেখা যায়। অনেকক্ষণ থেকেই আমার এই জায়গাটা ঠিক পছন্দ হচ্ছিল না, ভাবলাম
ওরই পাশে গিয়ে বসি।
ছিপ হাতে করে একটুখানি ঘুরে দাঁড়াবা মাত্র সে বলল,
আমার ডান দিকে বস, ভালো আছিস তো রে শ্রীকান্ত?
বুকের ভিতরটা ধক করে উঠল। তখনও তার মুখ দেখতে পাইনি, কিন্তু বুঝলাম এ ইন্দ্র। দেহের ভিতর দিয়ে বিদ্যুতের তীব্র প্রবাহ বয়ে গেলে যে যেখানে আছে এক মুহূর্তের জন্য যেমন সজাগ হয়ে ওঠে, সেই কণ্ঠস্বরে আমারও সেই দশা হল। চোখের পলকে সর্বাঙ্গের রক্ত চঞ্চল, উদ্দাম হয়ে বুকের উপর আছাড় খেয়ে পড়তে লাগল। কোনো মতেই মুক্তি একটা জবাব বার হল না, যাকে প্রতিনিয়ত মনে করেছি, অথচ আছে কোথাও কোনো ক্রমে দেখা হয়ে যায়, এই ভয়েও অহরহ কাঁটা হয়ে আছি। সে এমন অকস্মাত এতই সহজে আমার চোখের সামনে আমাকে পাশে এসে বসতে বলে দিল। পাশে গিয়ে বসলাম, কিন্তু তখনও কথা বলতে পারলাম না।
সেদিন ফিরে এসে বড় মার খেয়েছিলি না রে শ্রীকান্ত? আমি তোকে নিয়ে গিয়ে ভালো কাজ করিনি জানিস, আমার সেজন্যে রোজ বড় দুঃখ হয়।
না না, মার খাইনি।
খাসনি? এই দেখ শ্রীকান্ত, তুই সেদিন চলে গেলে আমি মা কালীকে অনেক ডেকেছিলুম, যেন তোকে কেউ না মারে। কালী ঠাকুর বড় জাগ্রত দেবতা রে, মন দিয়ে ডাকলে কখনো কেউ মারতে পারে না। মা এসে তাদের এমনি ভুলিয়ে দেন যে কেউ কিছু করতে পারে না
বলে সে ছিপটা রেখে দুই হাত জড়ো করে কপালে ঠেকিয়ে বোধ করি তাঁকেই মনে মনে প্রণাম করল। বড়শিতে একটা টোপ দিয়ে সেটা জলে ফেলে বলল,
আমি তো ভাবিনি তোর জ্বর হবে, তাহলে সেও হতে দিতুম না।
কি করতে তুমি?
কিছুই না, শুধু জবা ফুল তুলে এনে মা কালীর পায়ে দিতুম। জানিস, উনি জবা ফুল বড় ভালোবাসেন, যে যা বলে দেয় তার তাই হয়, এ তো সবাই জানে, তুই জানিস না?
আচ্ছা, তোমার অসুখ করেনি?
আমার আমার কখনো অসুখ করে না, কখনো কিচ্ছু হয় না। দেখ শ্রীকান্ত, আমি তোকে একটা জিনিস শিখিয়ে দেব, যদি তুই দুবেলা খুব মন দিয়ে ঠাকুর দেবতার নাম করিস, তারা সব সামনে এসে দাঁড়াবেন, তুই স্পষ্ট দেখতে পাবি, তখন আর তোর কোনো অসুখ করবে না, কেউ তোর একগাছি চুল পর্যন্ত ছুঁতে পারবে না, তুই আপনি টের পাবি। আমার মতন যেখানে খুশি যা, যা খুশি কর, কোনো ভাবনা নেই, বুঝলি?
মাথা নেড়ে হুম বলে বড়শিতে টোপ দিয়ে জলে ফেলে প্রায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম,
আচ্ছা এখন তুমি কাকে নিয়ে সেখানে যাও?
কোথায়?
ওই ওপারে মাছ ধরতে।
আমি আর যাই না।
আর একদিনও যাওনি?
না, একদিনও না।
ইন্দ্রনাথ কথাটা শেষ না করেই ঠিক যেন থতমত খেয়ে চুপ করে গেল। ইন্দ্র সম্বন্ধে একটা কথাই আমাকে অহরহ খোঁচার মতো বিঁধেছে, কোনো মতেই সেই সেদিনের মাছ বিক্রিটা ভুলতে পারিনি, তাই সে যদিও চুপ করে গেল আমি পারলাম না। জিজ্ঞেস করলাম,
কে মাথার দিব্যি দিল ভাই? তোমার মা?
না, মা নয়
বলে ইন্দ্র চুপ করে রইল। তারপরে সে ছিপের গায়ে সুতোটা ধীরে ধীরে জড়াতে জড়াতে বলল,
শ্রীকান্ত, আমাদের সে রাত্রির কথা তুই বাড়িতে বলে দিসনি?
না না, কিন্তু তোমার সঙ্গে চলে গিয়েছিলাম তা সবাই জানে।
ইন্দ্র আর কোনো প্রশ্ন করল না। আমি তখন ভাবছিলাম এইবার সে উঠবে, কিন্তু তাও করল না, চুপ করে বসে রইল। তার মুখে সর্বদাই কেমন একটা হাসির ভাব থাকে, এখন তাও নেই, এবং কি একটা সে যেন আমাকে বলতে চায়, অথচ তাও পারছে না, বলে উঠতেও পারছে না, আবার বসে থাকতেও যেন অস্বস্তি হচ্ছে। আপনারা পাঁচজন এখানে হয়তো বলে বসবেন,
এটি বাপু তোমার কিন্তু মিছে কথা, অতখানি মনস্তত্ত্ব আবিষ্কার করবার বয়সটা তো তার নয়।
হ্যাঁ, আমিও তা স্বীকার করি, কিন্তু আপনারাও এই কথাটা ভুলছেন যে আমি ইন্দ্রকে ভালোবেসেছিলাম, একজন আরেকজনের মন বুঝে সহানুভূতি ও ভালোবাসা দিয়ে, বয়স এবং বুদ্ধি দিয়ে নয়। সংসারে যে যত ভালোবেসেছে, পরের হৃদয়ের ভাষা তার কাছে তত ফুটে উঠেছে। এই অত্যন্ত কঠিন অন্তর্দৃষ্টি শুধু ভালোবাসার জোরেই পাওয়া যায়, তার কিছুতে নয়। তার প্রমাণ দিচ্ছি। ইন্দ্র মুখ তুলে কি যেন বলতে গেল, কিন্তু বলতে না পেরে সমস্ত মুখ তার অকারণে রাঙা হয়ে উঠল। তাড়াতাড়ি একটা স্বরের ডাঁটা ছেড়ে নত মুখে জলের উপর নাড়তে নাড়তে বলল,
শ্রীকান্ত।
কি ভাই?
তোর তোর কাছে টাকা আছে?
ক টাকা?
ক টাকা? এই ধর 5 টাকা।
আছে, তুমি নেবে?
ফেরত না নেওয়ার কথাটা বলে আমি ভারী খুশি হয়ে তার মুখপানে চাইলাম। মনে মনে বলতে লাগলাম,
1 কোটি টাকাই আমার ছিল, ইন্দ্রর কাজে লাগবার চেয়ে তার সদ্ব্যবহার আমি কল্পনাও করতে পারতাম না। কিন্তু ইন্দ্র তো কই খুশি হল না।
খুশি হওয়া তো দূরের কথা, তার মুখ যেন লজ্জায় কিরকম হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
কিন্তু আমি তো এখন তোকে ফিরিয়ে দিতে পারবো না রে।
আমি আর চাই না
বলে সগর্বে তার মুখের পানে চাইলাম। আবার কিছুক্ষণ সে মুখ নিচু করে থেকে ধীরে ধীরে বলল,
আমি নিজে চাই নে, একজনদের দিতে হবে তাই। তারা বড় দুঃখী রে, খেতেও পায় না। তুই যাবি সেখানে?
চোখের নিমেষে আমার সে রাতের কথা মনে পড়ল। বললাম,
সেই যাদের তুমি টাকা দিতে নেমে যেতে চেয়েছিলে?
তারাই। টাকা আমি নিজেই তো কত দিতে পারি, কিন্তু দিদি যে কিছুতে নিতে চায় না। তোকে একটিবার যেতে হবে শ্রীকান্ত, নইলে এই টাকাও নেবে না, মনে করবে আমি মায়ের বাক্স থেকে চুরি করে এনেছি। যাবি শ্রীকান্ত?
সে বুঝি তোমার দিদি হয়?
না, দিদি হয় না, দিদি বলি। যাবি তো? কিরে চুপ করে গেলি কেন? শোন শ্রীকান্ত, দিনের বেলা গেলে সেখানে কোনো ভয় নেই। কাল রবিবার, তুই খেয়ে দে এইখানে দাঁড়িয়ে থাকিস, আমি নিয়ে যাব, আবার তক্ষুনি ফিরিয়ে আনব। যাবি তো ভাই? যাবি তো বল।
বলে যেমন করে সে আমার হাতটি ধরে মুখের পানে চেয়ে রইল, তাতে আমার না বলবার সাধ্য রইল না। আমি দ্বিতীয়বার তার নৌকায় উঠবার কথা দিয়ে বাড়ি ফিরে এলাম। কথা দিলাম ঠিকই, কিন্তু সে যে কত বড় দুঃসাহসের কথা সে তো আমার চেয়ে কেউ বেশি জানে না। সমস্ত বিকালবেলাটা মনটা ভারী হয়ে রইল। রাতে ঘুমের ঘোরে মনের মধ্যে কি একটা অশান্তিতে ছটপট করতে লাগলাম। ভোরবেলা উঠে সবার আগে এটাই মনে হল যে
আজ যেখানে যাব বলে কথা দিয়েছি সেখানে গেলে কোনো মতেই আমার ভালো হবে না।
কোনোভাবে কেউ জানতে পারলে ফিরে এসে যে শাস্তি ভোগ করতে হবে মেজদার জন্য, ছোড়দাও হয়তো সে শাস্তি কামনা করতে পারত না। অবশেষে খাওয়া দাওয়া শেষ হলে টাকা 5টি লুকিয়ে নিয়ে নিঃশব্দে যখন বার হলাম, তখন এমন কথাও অনেকবার মনে হল,
না না, কাজ নেই গিয়ে, নাইবা রাখলাম কথা, তাতে কি আসে যায়।
কথা মতো জায়গায় পৌঁছে দেখলাম সরঝাড়ের নিচে সেই ছোট্ট নৌকাটির ওপর ইন্দ্র উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে আছে। চোখাচোখি হবা মাত্র সে এমন করে হেসে আহ্বান করল যে না যাওয়ার কথা মুখেও আনতে পারলাম না। সাবধানে ধীরে ধীরে নেমে নিঃশব্দে নৌকাটিতে চড়ে বসলাম। ইন্দ্র নৌকা ছেড়ে দিল। শ্মশানের সেই সংকীর্ণ ঘাটের পাশে বটবৃক্ষমূলে ডিঙি বেঁধে যখন দুজনে রওনা হলাম, তখনও অনেক বেলা ছিল। কিছু দূরে গিয়ে ডান দিকে বনের ভেতর ঠাহর করে দেখলাম, একটা পথের মতো দেখা গেল। ইন্দ্র তাই ধরে ভিতরে প্রবেশ করল। প্রায় 10 মিনিট চলবার পর একটা পাতার কুটির দেখা গেল। কাছে গিয়ে দেখলাম ভিতরে ঢোকবার পথ আগর দিয়ে বন্ধ। ইন্দ্র সাবধানে তার বাঁধন খুলে ঠেলা দিয়ে ঢুকল এবং আমাকে ভিতরে টেনে নিয়ে দরজাটা আবার তেমন করে বেঁধে দিল। আমি তেমন বসতি জীবনে কখনো দেখিনি। একে তো চতুর্দিকে নিবিড় জঙ্গল, তাতে মাথার উপরে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ এবং পাকুড় গাছে সমস্ত জায়গাটা যেন অন্ধকার করে রেখেছে। আমাদের সাড়া পেয়ে একপাল মুরগি এবং ছানাগুলো চিৎকার করে উঠল। একধারে বাঁধা গোটা দুই ছাগল ম্যাঁ ম্যাঁ করে ডেকে উঠল। সামনে চেয়ে দেখি,
ওরে বাবা রে, ওরে বাবা, এই যে একটা প্রকাণ্ড অজগর সাপ, এঁকে বেঁকে প্রায় সমস্ত উঠোন জুড়ে পড়ে আছে।
চোখের নিমেষে অস্ফুট চিৎকারে মুরগিগুলোকে আরো ত্রস্ত ভীত করে দিয়ে আছড় পিছড় করে একেবারে সেই বেড়ার উপর চড়ে বসলেন। ইন্দ্র খিলখিল করে হেসে উঠে বলল,
ও কিছু বলে না রে, বড় ভালো মানুষ, ওর নাম রহিম
বলে কাছে গিয়ে তার পেটটা ধরে টেনে উঠানের ওধারে সরিয়ে দিল। তখন আমি নেমে এসে ডান দিকে চেয়ে দেখলাম সেই কুটিরের বারান্দার উপর বিস্তর ছেঁড়া চাটাই ও ছেঁড়া কাঁথার বিছানায় বসে একটা দীর্ঘ কায় পাতলা গোছের লোক প্রবল কাশির পরে হাঁপাচ্ছে। তার মাথার জটা উঁচু করে বাঁধা, গলায় নানা ধরনের ছোট বড় মালা, গায়ের জামা এবং পরনের কাপড় অত্যন্ত ময়লা, তা একরকমের হলদে রঙে ছোপানো। তার লম্বা দাড়ি একটা কাপড়ের টুকরো দিয়ে জটার সঙ্গে বাঁধা ছিল বলেই প্রথমটা চিনতে পারিনি, কিন্তু কাছে আসতেই চিনলাম সে সাপুড়ে। মাস পাঁচ ছয় পূর্বে তাকে প্রায় সর্বত্রই দেখা যেত। আমাদের বাড়িতেও তাকে কয়েকবার সাপ খেলাতে দেখেছি। ইন্দ্র তাকে সাহাজি বলে সম্বোধন করল এবং সে আমাদের বসতে ইঙ্গিত করে হাত তুলে ইন্দ্রকে গাঁজার সাজ সরঞ্জাম এবং কলকেটি দেখিয়ে দিল। ইন্দ্র দ্বিরুক্তি না করে আদেশ পালন করতে লেগে গেল এবং প্রস্তুত হলে সাহাজি সেই কাশির ওপর ঠিক যেন মরি বাঁচি পন করে টানতে লাগল এবং এক বিন্দু ধোঁয়াও পাছে বার হয় এই আশঙ্কায় নাকে মুখে বাম করতল চাপা দিয়ে মাথায় একটা ঝাঁকানির সঙ্গে কলকেটা ইন্দ্রর হাতে তুলে দিয়ে বলল,
আরে পিও পিও।
ইন্দ্র নিল না, ধীরে ধীরে নামিয়ে রেখে বলল,
না।
কিউ কিউ নেহি পিওগে? হ্যাঁ,
কারণ জিজ্ঞেস করল বটে, কিন্তু উত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা না করেই সেটা নিজেই তুলে নিয়ে টেনে টেনে নিঃশেষ করে উপুড় করে রাখল। তারপরে দুজনের মধ্যে মৃদু গলায় কথাবার্তা শুরু হল, তার অধিকাংশ শুনতেও পেলাম না, বুঝতেও পারলাম না, কিন্তু এই একটা বিষয় লক্ষ্য করলাম, সাহাজি হিন্দিতে কথা বললেও ইন্দ্র বাংলা ছাড়া কিছুই বলল না। সাহাজির কণ্ঠস্বর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল এবং দেখতে দেখতে তা উন্মত্ত চিৎকারে পরিণত হল। কাকে উদ্দেশ্য করে সে যে এরকম অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করতে লাগল তা তখন বুঝলে, ইন্দ্র সহ্য করেছিল বটে কিন্তু আমি করতাম না। তারপরে লোকটা বেড়ায় ঠেস দিয়ে বসল এবং একটু পরেই ঘাড় গুঁজে ঘুমিয়ে রইল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে থেকে যেন অস্থির হয়ে উঠলাম। বললাম,
বলি বেলা যায়, তুমি সেখানে যাবে না?
কোথায় শ্রীকান্ত?
তোমার দিদিকে টাকা দিতে যাবে না?
দিদির জন্যই তো বসে আছি, এই তো তার বাড়ি।
এই তোমার দিদির বাড়ি? এরা তো সাপুড়ে মুসলমান।
ইন্দ্র কি একটা কথা বলতে গিয়েও বলল না, চুপ করে আমার দিকে চেয়ে রইল। তার দু চোখের দৃষ্টি বড় ব্যথায় একেবারে যেন ম্লান হয়ে গেল। একটু পরেই বলল,
একদিন তোকে সব কথা বলবো, সাপ খেলাবো, দেখবি শ্রীকান্ত।
আমি হঠাৎ তার মুখে এই কথা শুনে অবাক হয়ে গেলাম। বিস্ময় ও ভয়ে বললাম,
তুমি সাপ খেলাবে নাকি? হ্যাঁ, কামড়ায় যদি?
ইন্দ্র উঠে গিয়ে ঘরে ঢুকে একটা ছোট্ট ঝাঁপি এবং সাপুড়ের বাঁশি বার করে আনল এবং সামনে রেখে ডালার বাঁধন আলগা করে বাঁশিতে ফুঁ দিল। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। কোনো মতে বললাম,
না 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 না, ডালা খুলো না ভাই, ভেতরে যদি গোখরো সাপ থাকে।
ইন্দ্র তার জবাব দেওয়াও আবশ্যক মনে করল না, শুধু ইঙ্গিতে জানাল যে সে গোখরো সাপই খেলাবে এবং পরক্ষণেই মাথা নেড়ে নেড়ে বাঁশি বাজিয়ে ডালাটা তুলে ফেলল। আর সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোখ্র এক হাত উঁচু হয়ে ফনা বিস্তার করে উঠল এবং মুহূর্ত বিলম্ব না করে ইন্দ্রর হাতের ডালায় একটা তীব্র ছোবল মেরে ঝাঁপি থেকে বেরিয়ে পড়ল। খোলা উঠোনে আমরা দুজন দাঁড়িয়ে, সামনে এক প্রকাণ্ড গোখ্র।
বাপ রে
বলেই ইন্দ্র উঠোনে লাফিয়ে পড়ল। আমি বেড়ার গায়ে ছড়ে বসলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশের লাউয়ের উপর আরেকটা কামড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। ইন্দ্র মুখ কালি করে বলল,
এটা একেবারে বুনো, আমি যাকে খেলাই সে নয়।
ভয়ে বিরক্তিতে রাগে আমার প্রায় কান্না আসছিল। বললাম,
কেন এমন কাজ করলে? ও বেরিয়ে যদি সাহাজিকে কামড়ায়?
কি করি বলতো শ্রীকান্ত, ঘরের আগরটা টেনে দিয়ে আসবো, কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকে?
তাহলে তো বেরিয়েই কামড়াবে ওকে।
কামড়াক বেটাকে, বুনো সাপ ধরে রাখে, গাঁজাখোর শালার এতটুকু বুদ্ধি নেই।
কথাগুলো বলতে বলতেই ইন্দ্র আমার ঘাড়ের ওপর দিয়ে তাকিয়ে কার উদ্দেশ্যে যেন বলে উঠল,
এই যে দিদি, এদিকে এসো না, এসো না, ওইখানেই দাঁড়িয়ে থাকো, এদিকে এসো না।
আমি ঘাট ফিরিয়ে এই প্রথম ইন্দ্র দিদিকে দেখলাম। যেন ছাই চাপা আগুন, যেন যুগ যুগান্তর ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করে তিনি এইমাত্র আসন থেকে উঠে এলেন। বাঁ কাঁকালে আঁটি বাঁধা কতগুলো শুকনো কাঠ এবং ডান হাতে ফুলের সাজির মতো একখানা ডালার মধ্যে কিছু শাকসবজি, পরনে হিন্দুস্থানি মুসলমানের মতো জামা কাপড়, গেরুয়া রঙে ছোপানো কিন্তু ময়লায় মলিন নয়, হাতে দুগাছি গালার চুড়ি, সিঁথিতে হিন্দু নারীর মতো সিঁদুরের আয়তি চিহ্ন। কে এই নারী? কি জাত তাঁর? কি বা তার নাম?
সাপুরের পরিবারে ইন্দ্রনাথের দিদি, কে তার এই দিদি? কেমন মানুষ সে? সাহজের সঙ্গিনী এই নারী কি বেদিনী? একই সঙ্গে হিন্দুর এওতি চিহ্ন, আর মুসলমানি পোশাক পরা এই নারীর সঙ্গে শ্রীকান্তের কেমন সম্পর্ক গড়ে উঠবে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ২। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, বড় শ্রীকান্ত প্রসূন দাস, ছোট শ্রীকান্ত ঋতুব্রত মুখার্জি, ইন্দ্রনাথ মেটসি অগ্নি, পিসিমা কেয়া মুখার্জি, যতীন ভিকি দাস, মেজদা স্পন্দন দাস, ছোটদা সায়ন্তন ঘোষ, শাহ অভিষেক মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।